কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 16 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 30 জানুয়ারি ভোট হবে বললেন ওবায়দুল কাদের দৈনিক যুগান্তর। সরস্বতী পূজার কারণে ভোট পেছানোর অনুরোধ আতিকুলের দৈনিক প্রথম আলো। এখন নির্বাচনের কোনো মূল্য নেই মানুষের কাছে দৈনিক মানব জমিন। ট্রাম্পের মিথ্যাচারে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। বিক্ষোভের যোগ বিয়োগ জাতীয় রাজনীতির পাশে আগামী বিধানসভা ভোটের হিসেব দৈনিক আনন্দবাজার পত্রিকা। সন্ত্রাসবাদ নির্মূল করতে মার্কিন মডেল অনুসরণ করতে চান রাওয়াত দৈনিক আজকাল। প্রজাতন্ত্র দিবসে হামলা ছক পুলওয়ামার আপেল বাগানে বৈঠক জঙ্গিদের দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। ইরান মার্কিন উত্তেজনা কোন পর্যন্ত যেতে পারে সে সম্পর্কে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি রিপোর্টের শিরোনাম এরকম যে ট্রাম্পের মিথ্যাচারে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে। খবরটিতে লেখা হয়েছে, আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিথ্যাচার করছেন তাতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে সেটি ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করবে। বার্নি স্যান্ডার্স বলেন, ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধ শুরু হয়েছিল মিথ্যা দিয়ে এবং আমরা এখন এই ভয় পাচ্ছি যে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনিও মিথ্যা বলছেন এবং তিনি দেশকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারেন। স্যান্ডার্স বলেন, সম্প্রতি মিথ্যা কথা বলে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ঢাকার 2 সিটি নির্বাচন সম্পর্কিত খবরে দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছে, সরস্বতী পূজার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে 30 জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করার জন্য আর্জি জানানো হয়। দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, আসন্ন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। তিনি বলেন, আমরা ইভিএম এর ব্যবহার নিয়ে আশঙ্কায় রয়েছি।
তবে দৈনিক যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, আদালত ভেবেচিন্তেই 2 সিটি নির্বাচনের তারিখ নিয়ে রায় দিয়েছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন 30 জানুয়ারিতেই হবে। অন্যদিকে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, সরস্বতী পূজার কারণে ভোট পেছানোর অনুরোধ জানিয়েছেন সরকারি দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তবে দৈনিক মানব জমিনের একটি শিরোনাম এরকম, এখন নির্বাচনের কোনো মূল্য নেই মানুষের কাছে। এতে লেখা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানো উচিত ছিল বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে তিনি লিখেছেন, নির্বাচন নিয়ে নানান তেলেসমাটি কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশে গত 6 বছরে, ফলে এর কোনো মূল্য নেই এখন মানুষের কাছে। এটা পিছিয়ে দিলে কি সমস্যা? 30 তারিখ পূজা হলে নির্বাচন পেছানোই উচিত।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রুহুল আমিন, দৈনিক মানব জমিন। এ সম্পর্কে দৈনিকের শিরোনাম, 24 বছর পর দেশে ফিরেই লাশ হলেন রুহুল আমিন। এ খবরে লেখা হয়েছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন, সেদেশের গ্রিন কার্ড পাওয়ার জন্য 24টা বছর কাটিয়ে দিয়েছিলেন। এ সময়ে নিজ জন্মভূমি, দেশে থাকা মা বাবা আত্মীয় স্বজনদের জন্যে তার মন কাঁদত, কিন্তু গ্রিন কার্ড নিয়েই দেশে ফিরবেন এমনটাই পণ করেছিলেন। 24 বছর পর সেই গ্রিন কার্ড পেয়েই দেশে ফিরে এসেছিলেন রুহুল আমিন, কিন্তু বাড়ি আর পৌঁছাতে পারেননি। তার আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার, বাড়িতে গেছে তার নিথর দেহ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন বাবা মা ও স্বজনরা। নিজের বাড়ি সিলেটে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল আমিন। বুধবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সম্রাটসহ সাত বন্দি হাসপাতালে শুয়ে বসে জেল খাটছেন, এটি দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়ে টানা প্রায় দুই মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সাম্প্রতিক ক্যাসিনো কাণ্ড আর শুদ্ধি অভিযানে আটক যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। সম্রাট একা নন, তিনি সহ ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আলোচিত সমালোচিত সাত বন্দি এখন হাসপাতালের বিছানায় শুয়ে বসে জেল খাটছেন। একদিন দুদিন নয়, তাদের হাসপাতালবাসের মেয়াদ নিচে দুই থেকে ওপরে এগারো মাস পর্যন্ত গড়িয়েছে। দৈনিকটির প্রতিবেদনে লেখা হয়েছে, প্রকৃত অসুস্থ দুই তিনজন আমিন হুদা সহ বাকিরা রোগীর সুযোগ সুবিধা নিচ্ছেন, ওপরের মহলের হাত থাকার কথা বলেছেন কারা চিকিৎসক।
ধর্ষণ বেড়েছে সংখ্যায় নারীরা, জুম বাংলা অনলাইন পোর্টালে পশ্চিমা মিডিয়ার বরাত দিয়ে লেখা একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবিহা আফরোজ তিনি স্বামীর সঙ্গে মিলে একটি ট্যুর কোম্পানি পরিচালনা করেন। ব্যবসা কিংবা ব্যক্তিগত কাজে প্রায় প্রতিদিনই বাড়ির বাইরে যেতে হয়। তিনি বলেন, যে হারে ধর্ষণ যৌন নির্যাতনের মতো ঘটনা বাড়ছে, তাতে করে প্রতিদিনই নিজের নিরাপত্তা নিয়ে একরকম টেনশন কাজ করে। এখন সবার আগে মাথায় এই চিন্তা আসে, আমি নিজের সতীত্ব নিয়ে বাসায় ফিরতে পারবো তো? তামজিনা নাইমা তিনি বলেন, সম্ভাব্য যৌন হয়রানি কিংবা এ ধরনের বিপদ এড়াতে ব্যাগে কাঁচে নিয়ে বের হই। এদিকে নারীদের পাশাপাশি শিশুরাও ধর্ষণ কিংবা যৌন হয়রানির মুখে পড়ছেন। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যে দেখা যায়, গেল বছর শিশু ধর্ষণের সংখ্যা হাজার ছাড়িয়েছে, ফলে অভিভাবকদেরও দুশ্চিন্তা বেড়েছে।
এবারে ভারতের কয়েকটি খবর। দৈনিক আজকাল এক খবরে লিখেছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে আমেরিকার দেখানো পথেই হাঁটতে হবে, স্পষ্ট বললেন তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তার কথায় কয়েকটি দেশ সন্ত্রাসে ক্রমাগত মদত যুগিয়ে যাচ্ছে। 9/11 পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসকে খতম করেছে, একমাত্র সেই পথে হেঁটেই সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলা সম্ভব। বৃহস্পতিবার নাম না করেই পাকিস্তানকে একহাত নেন বিপিন রাওয়াত। সন্ত্রাসের পৃষ্ঠপোষক দেশকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।
প্রজাতন্ত্র দিবসে হামলার ছক পুলওয়ামার আপেল বাগানে বৈঠক জঙ্গিদের, দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সাধারণতন্ত্র দিবসে ফের নাশকতার ছক, দেশকে রক্তাক্ত করার পরিকল্পনা পাক মদতপুষ্ট জঙ্গিদের। এরই মধ্যে পুলওয়ামার একটি আপেল বাগানে গোপনে বৈঠকও সেরে ফেলেছে জঙ্গিরা। এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো, সাধারণতন্ত্র দিবসে হামলা চালানোর পরিকল্পনা করছে জৈশ লস্কর সহ একাধিক জঙ্গি সংগঠন। শুধু রাজধানী দিল্লি নয়, জঙ্গিদের নিশানায় রয়েছে জম্মু, শ্রীনগরের সেনাঘাঁটি সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহর।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক খবরে লেখা হয়েছে, নিজের দলের হাতে থাকা রাজ্য অসমে যেতে পারেননি নরেন্দ্র মোদী, বিক্ষোভের ভয়ে প্রধানমন্ত্রীকে বিজেপি শাসিত অসম সফর বাতিল করতে হয়েছে। সেখানে তার নিজের দলের সরকারই তার উপযুক্ত নিরাপত্তার গ্যারান্টি দিতে পারেনি, কিন্তু কলকাতা ভ্রমণে মোদীকে কোথাও বাধা পেতে হয়নি, সর্বত্র তিনি নিজের কর্মসূচি পূর্ণ করতে পেরেছেন। মোদীর সফর মসৃণ থাকার জন্যে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা তার যোগ্য কাজ, যাকে বলে সাংবিধানিক দায়বদ্ধতা। তবে বিক্ষোভকারীদের নাগাল বাঁচিয়ে মোদী কোনোক্রমে তার কার্যসিদ্ধি করে উড়ে যেতে পারলেও তার এবং তার সরকারের বিরুদ্ধে জনরোষের আঁচ থেকে বাঁচতে পারেননি। বস্তুত গো ব্যাক মোদী স্লোগান দিয়ে কলকাতা যেভাবে বিক্ষোভের প্লাবন দেখালো, দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে সেই অসম্মানের বার্তা পেতে হলো, তাতে জল মাপতে ভুল হওয়ার কথা নয়।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো থাকুন।